Clásico. The night of glory for two clubs, the night of intense for the rest of the world. Shagatam Shahai ke Peria Madhista Bangladesh presents 9248 season 2021-22 episode number 18. Prothome Shahai ke sorry bolche kisu technical glitch er karone ajke late hoye gelo, but late yet not unavailable. Anyways, jodio recent past, I mean last quite a match dhore El Clasico tar weight kichuta holo hariyeche. For the declination of a certain side. তবে আজকে আমার সাথে এই ম্যাচে আছেন কিন্তু দুজন হেভি ওয়েট গেস্ট. Presenting you the most two popular faces of our Madrid community, Kaushik Bhatrada এবং Prangan ভাই. কেমন আছেন দুজনে?
ধন্যবাদ রিফাত, ভালো আছি এবং লাইক আমিও রিফাত এবং কৌশিক ভাই দুজনই আমার খুব প্রিয় দুজন মাদ্রিদিস্তা। তোমাদের সাথে কথা বলতে সবসময় ভালো লাগে, আড্ডা দিতে সবসময় ভালো লাগে, সো থ্যাঙ্কস ফর হ্যাভিং মি।
কৌশিক দা কেমন আছেন?
আমি তো ভালোই, তোমার কি খবর? তুমি তো শব্দ করোনা মুক্ত প্রায়, এখনো পুরোপুরি মনে হয় হও না, তোমার অবস্থাই আসলে এখন জিজ্ঞাস্য
না। এখন সোফার ভালোই আছি, আমি নিজে অ্যাকচুয়ালি গতকালকে পর্যন্ত যে হেলথ সিচুয়েশন ছিল আমি কনফিডেন্ট ছিলাম না যে আদৌ আজকে পডকাস্টটা করতে পারবো কিনা, বাট সকাল থেকে মনে হলো এল ক্লাসিকো তাতেই হোক বা যেই কারণেই হোক একটু ভালো লাগতেছে, তো সেই জন্য আপনাদের দুজনকে বললাম আর কি যে না আজকে তাহলে পডকাস্ট আমরা করেই ফেলি। তো এনিওয়েজ, গেটিং ব্যাক টু দা ম্যাচ, আমার যদি ভুল না হয় এটা বোধ হয় স্পেনের বাইরে প্রথম এল ক্লাসিকো, এর আগে কি কখনো হয়েছিল অ্যাপার্ট ফ্রম এনি ফ্রেন্ডলি ম্যাচেস?
প্রাঙ্গন
ভাই আপনাকে দিয়ে শুরু করি, হচ্ছে যে জিদানের সেকেন্ড স্পেল শুরু হওয়ার পর এই পর্যন্ত কিন্তু বার্সেলোনার কাছে আমরা পুরোপুরি ইনভিনসিবল এবং লাস্ট পাঁচটা ম্যাচে মধ্যে টানা আমরা জিতেছিলাম।
এখানে আসলে আমি আজকে ওই আমাদের গ্রুপ চ্যাটে বলতেছিলাম যে সাধারণত এল ক্লাসিকো হারলে খারাপ লাগে, লো ফিল হয় যে এল ক্লাসিকো হেরে গেছে। আমার মনে হয় না আজকে ইউরোপা লীগের একটা দলের এগেনস্টে হারলে ওরকম খারাপ লাগবে বা কিছু লাগবে, মানে অ্যাঙ্গার ফিল করবো অবশ্যই, যে রিয়াল মাদ্রিদের উচিত অ্যাট এনি টাইম ইউরোপা লীগের যে কোনো দলকে হারাইতে পারা। সো তোমার এটা ওই ওই সেন্স থেকে এই মুহূর্তে মানে দলীয় সামর্থ্যের দিক থেকে বার্সেলোনার সাথে আমাদের কোনো মানে তুলনা নাই, আমরা অবভিয়াসলি সুপিরিয়র টিম, এবং সুপিরিয়র টিম হিসেবেও যদি আমাদের টিম ম্যানেজমেন্টের কোনো ট্যাকটিক্যাল মেসআপের কারণে আমাদের টিম হেরে যায় বা এই ম্যাচ থেকে একটা রেজাল্ট বের করতে না পারে, দ্যাট উইল বি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। সো আমি মোটামুটি মানে এই ম্যাচ থেকে আনন্দ পাওয়ার মতো তেমন কোনো উপলক্ষ নাই, ডিসঅ্যাপয়েন্টেড যেন না হই সেই দিকে মূলত মানে তাকে আছে এই মুহূর্তে।
আচ্ছা, জাহির ইনক্লুশনটাকে কিভাবে নিচ্ছেন? আমি আরেকটু অ্যাড করি জাভির ইনক্লুশন কোশ্চেনটা, সেটা হচ্ছে রিসেন্টলি কিন্তু সে একটা কথা বলেছে যে মাদ্রিদের ফুল স্কোয়াডটি সে ফেস করতে চায় যেন তাকে কোনো অজুহাত শুনতে না হয়। তো হাউ ডু ইউ হাউ আর ইউ টেকিং জাভি অ্যাজ এ ম্যানেজার ইন
তো এটি তো অজুহাত যে মানে সে ফুল স্কোয়াড ফেস করবে করতে চায় ফুল স্কোয়াড ফেস করতে চায় না, এখানেই তো মানে একটা অজুহাতের ছায়া আছে। সো জাভি বেসিক্যালি আমি যেটা বলেছি যে জাভি হচ্ছে পেপ গার্ডিওলা বা থমাস টুখেলের খুব মানে গরিব বা দুর্বল একটা ভার্সন, পজিশনাল প্লে খেলতে চাইবে, ক্রুইফের মতো টোটাল ফুটবল খেলতে চাইবে, এদের মানে এদের গন্ডিটা খুব সীমিত। এই গন্ডির মধ্যে হয়তো গোয়ার্ডিওলা অনেক ভালো কাজ করেছে ট্যাকটিক্যালি, টুখেল এখন রিসেন্টলি অনেক ভালো কাজ করছে, জাভি এখন পর্যন্ত টপ লেভেল কোন ক্লাবে আসলে সেই ধরনের এক্সপোজার পায় নাই। যেমন জিদানের শুরু হয়েছে রিয়াল মাদ্রিদকে দিয়ে, জাভির শুরু হয়েছে বার্সেলোনাকে দিয়ে, বার্সেলোনা ইউরোপা লিগে চলে গেছে, সো ওর এক্সপোজারটা তো ওরকম হয় নাই। এর আগে সে কাতারি লিগে হয়তো স্পেসিফিক বিদেশ থেকে কিছু প্লেয়ার এনে, ভালো কিছু প্লেয়ার এনে অনেক অনেক কিছু ট্রাই করার চেষ্টা করছে, যেখানে কাতারে সে যে টিমটা করছিল ওই টিমটা থেকে বাকি টিমগুলো আবার অনেক বেশি দুর্বল, তাই অনেক মানে ছোটখাটো জিনিস হয়তো অনেক মানে অ্যাম্পলিফাইড হয়ে ধরা দিছে। এখন আমার কনসার্নের একটা জায়গা অবশ্যই আছে, কনসার্নের জায়গাটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ট্রেডিশনালি গত 5-6-7 বছর ধরে পজিশনাল প্লে যেই ধরনের টিম খেলে তাদের এগেনস্ট একটু দুর্বল। এটা আমরা জিদানের অধীনে 19-20 সিজনে যখন ম্যানসিটির সাথে হারলাম, গত মৌসুমে যখন টুখেলের চেলসির সাথে হারলাম, এটা কিছু আমাদের কিছু ফ্ল খুব চোখে লাগার মতো ছিল। তো এখন ওই ফ্ল গুলো আনচেলত্তির মাদ্রিদেরও এক্সপোজড হবে নাকি? অবভিয়াসলি জাভির পজিশনাল প্লেটা পেপ বা টুখেলের পজিশনাল প্লের মতো এত সফিস্টিকেটেড ভার্সন না, বাট স্টিল ওর প্লেয়ার আছে যে প্লেয়ার গুলোকে দিয়ে ও যেই রকম ফুটবল খেলাইতে চাচ্ছে ওরকম ফুটবল খেলাইতে পারবে। ও তো মানে পজিশনাল প্লে না পারলে ওইসব প্লেয়ারদেরকে বার্সেলোনা থেকে বেরি করে দিচ্ছে অলমোস্ট, এরকম অবস্থা। সো এগেইন আমার কনসার্নের জায়গাটা ওইটাই যে পজিশনাল প্লেয়ার এগেনস্টে যে আমাদের ট্রেডিশনাল একটা দুর্বলতা ছিল ওই দুর্বলতাটাকে আমরা কাটায় উঠতে পারবো কিনা, এটাই আর কি।
আচ্ছা কৌশিক দা, আপনার কাছে একটু আজকের ম্যাচের বাইরের একটা টপিক নিয়ে আসি, যদিও টপিকটা আপনারই দেওয়া, সেই হচ্ছে এগেইন গেটিং ব্যাক টু দা 13th এপিসোড অফ ফার্স্ট সিজন। ওই নেইমারের, নেইমার বিদায় নেওয়ার পরে হচ্ছে 400 মিলিয়ন দিয়ে নেইমার রিপ্লেসমেন্ট বের করতে পারে নাই, দেন মেসি গেলে কি করবে, আপনি কথাটা বলেছেন এরকম। বাট এখন আমি আরেকটা পজিশন নিয়ে বলি, সেটা হচ্ছে রাইট ব্যাক, আই মিন দানি আলভেজ যাওয়ার পরে কি করলো, তাদের ওইখানে হচ্ছে প্রথমে সার্জি রবার্টকে ট্রাই করলো, দেন হচ্ছে 2-3টা সাইনিং হলো, প্রায় 100 মিলিয়ন প্লাস খরচা হলো, এন্ড দে গট ব্যাক টু 40 ইয়ার্স দানি আলভেজ এগেইন। তো ওদের নেইমারের রিপ্লেসমেন্ট হইলো না, তারপরে হচ্ছে প্রেসিডেন্টের রিপ্লেসমেন্ট এখনো খুঁজে বেড়াচ্ছে, পেপ গার্দিওলার রিপ্লেসমেন্ট খুঁজে বেড়াচ্ছে, এখন মেসি রিপ্লেসমেন্ট লাগবে, এন্ড দেন দানি আলভেজের রিপ্লেসমেন্ট হলো সে নিজেই। তো এরপরে কি বার্সেলোনার ক্লাবের রিপ্লেসমেন্ট খোঁজা লাগবে? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস?
আমরা তো মোটামুটি একটা ক্লাবের রিপ্লেসমেন্ট পেয়ে গেছি, তাই না? আমরা সেভিয়া এখন মোটামুটি অলমোস্ট হাফ সিজন আমাদের অনেক ফাইট দিচ্ছে। হ্যাঁ, আমরা তো বার্সেলোনার লিগে আমরা তো হিসাবে আমাদের অলমোস্ট একটা মানে কোজি পাথ থাকার কথা ছিল, কিন্তু সেভিয়া ফাইট দিচ্ছে, অর্থাৎ আমরা কম্পিটিশন ওয়াইজ আমরা একটা বার্সেলোনার রিপ্লেসমেন্ট আমরা এজ এ কম্পিটিটর আমরা পাইছি। তারপরে চ্যাম্পিয়ন্স লিগে আমরাও কিছুটা পিছিয়ে গেছি, আবার আগে বার্সার ওই সময়টা যে মোটামুটি ভাবে 2008-12 ওই সময় বার্সা মোটামুটি সেমিফাইনালে গিয়ে বাদ পড়বে এরকম একটা অবস্থা, অথবা সেমিফাইনালে রেফারিরা সাহায্য করবে এই টাইপের একটা কন্ডিশন চলতেছিল। তো এই জায়গার মধ্যে থেকে অন্তত সেমিফাইনাল তো নিশ্চিত ছিল, তো সেই জায়গার মধ্যে এখন দেখা গেছে যে বায়ার্ন মিউনিক এইটা আপনার যে পজিশনটা আছে সেটা নিয়ে নিছে, অর্থাৎ আমরা বিভিন্ন কম্পিটিশনে আমরা একটা করে রিপ্লেসমেন্ট পাচ্ছি। তো আমরা আমাদের ওপোনেন্ট হিসেবে পাচ্ছি, কিন্তু মানে বার্সা এখন কথা হচ্ছে যে এই স্টেজ তো আমাদেরও এক সময় ছিল, হয়তো আমরা এতটা খারাপ অবস্থায় যাইনি। একটা জিনিস আজকে মোটামুটি ভাবে সবাই যে একটা ফিলিংস নিয়ে ম্যাচ অ্যাপ্রোচ করতেছে, একটা সময় তো বার্সা ফ্যানরা সেই রকম ভাবেই এল ক্লাসিকগুলো অ্যাপ্রোচ করতো অনেকটা এরকম ভাবেই। তো যদিও আমাদের তখন ক্লাস প্লেয়ার ভালো ছিল, কিন্তু টিম হিসেবে এতটা মানে শক্তিশালী ছিল না, যেমন পেলেগ্রিনির আন্ডারে একটু ছাড়া ভাঙা একটা টিম ছিল। তো তারপরেও মনে করি যে একটা ক্লাব যে কোনো সময় ঘুরে যেতে পারে, একটা দেখা গেল যে জাস্ট একাডেমি থেকে একটা ভালো প্লেয়ার আসলো আর সাইনিং এর একটা প্লেয়ার একটু আউটস্ট্যান্ডিং পারফর্ম করতেছে, তো তাও এনাফ। কিন্তু এই মুহূর্তে আমরা আসলে কম্পিটিশন ওয়াইজ আমরা বার্সেলোনার রিপ্লেসমেন্ট পেয়ে গেছি, এটা সেভিয়া, কিন্তু আশা করা যায় যে একটা জিনিস, যে এখন মনে হয় যে আসলে আন্ডারডগ হিসেবে এল ক্লাসিকো অ্যাপ্রোচ করাই ভালো, এতে হারলে দুঃখ পাওয়ারই থাকে, আজকে হারলে লজ্জা পাবো আর কিছু না।
আর একটা জিনিস আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের কম্পিটিশনের কথা যে বললো কৌশিক দা, যে সেভিয়া, সো লালিগার এই মুহূর্তে তিনটা যে টপ ক্লাব রিয়াল মাদ্রিদ, সেভিয়া, রিয়াল বেটিস, এই তিনটার কোচই হচ্ছে কোন না কোনো এক সময় ফ্লোরেন্তিনো পেরেজের হাতে স্যাক হয়েছে, আনচেলত্তি নিজেও হয়েছে, লোপেতেগি হয়েছে, পেলেগ্রিনি হয়েছে। সো আমাদের কম্পিটিশনও একটু আমাদের মানুষ জয় মানে আমাদের মধ্যে থেকে কাউকে না কাউকে উঠায় হচ্ছে কম্পিটিশন বানাইতে হয়েছে আর কি।
এবং লিগেও তো একটা ট্র্যাডিশন হচ্ছে যে আমাদের এক্স প্লেয়াররাই আমাদেরকে বাস দেয়,
এখন এখন ওইটা রিপ্লেস এক্স কোচ হয়েছে আর কি।
আমাদেরকে দুই দুই ড্র করে আমাদের একটা ঝামেলা করে দিল, এবার তো সেভিয়া ভালো ফাইট দিচ্ছে, তো এইদিকেও একটা মানে আসলে এখন লিগ নিয়ে আমরা এখনো আমরা যতটা সার্টেন হয়ে আছে আসলে ততটা সার্টেন না, লং ওয়ে টু গো।
আচ্ছা প্রাঙ্গন ভাইয়ের কাছে আবার একটু আসি, সেটা হচ্ছে বছরের প্রথম দুইটা ম্যাচ আমরা ভিনিসিয়াসকে ছাড়া খেলেছিলাম, একটা ম্যাচ হেরেছি, একটা ম্যাচ যদিও জিতেছি বাট পারফরমেন্সটা অতটা মানে স্যাটিসফ্যাক্টরি ছিল না, কিন্তু ভিনিসিয়াস থার্ড ম্যাচে ভ্যালেন্সিয়া ম্যাচে ব্যাক করার পরেই দেখা গেল যে আগের দুই ম্যাচের মাদ্রিদ আর পরে থার্ড ম্যাচের মাদ্রিদের মধ্যে একটা রাত তিনের তফাৎ। তো এই যে ভিনিসিয়াস থাকা না থাকার যে পার্থক্য, এটা কি স্রেফ একটা মানে রিয়াল মাদ্রিদের একটা মেন্টাল ইস্যু, আর এখানে কোনো ট্যাকটিক্যাল ব্যাপার আছে বলো আপনার মনে হয়?
এটা আসলে আমি অনেক ভাবে অনেক কিছু চিন্তা করার চেষ্টা করছি, আমার মনে হয় দিন শেষে জিনিসটা মাচ সিম্পলার দেন হোয়াট উই থিঙ্ক। প্রত্যেকটা প্লেয়ারেরই আসলে এরকম বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যাইতে হয়। ভিনিসিয়াসের গত মৌসুমের ফেজটা আসলে মানে এত খারাপ ছিল, ওটা হয়তো মানে সবার কাছে আনএক্সপেক্টেড ছিল, বাট প্রত্যেকটা প্লেয়ার আসলে এই ধরনের ফেজের মধ্যে দিয়ে যেই এক সময় বড় প্লেয়ার হইতে হয়। যেমন হুনোজ, আমরা অনেক মানে এখন ন্যারেটিভটা এরকম যে জিদান ভিনিসিয়াসকে দিয়ে তেমন মানে ভালো খেলাইতে পারেনি, আনচেলত্তি খেলাচ্ছে, হয়তো জিদান ভিনিসিয়াসকে যেই পরিমাণ টাইম দিছে ওই পরিমাণ টাইম দিয়ে ফেইল করে প্লেয়ারটার টাইম না পাইলে হয়তো আজকের ভিনিসিয়াসকে আমরা পাইতাম না। সো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। গত এক বছরে তো মানে মানুষ হিসেবে ভিনিসিয়াসের বয়সও এক বছর বাড়ছে, ম্যাচুরিটিও এক বছর বেশি ম্যাচুরিটি যোগ হয়েছে এখানে, এই সব কিছু আছে। এছাড়া আনচেলত্তির ট্যাকটিক্সেরও কিছু ইফেক্ট আছে, এখন ভিনিসিয়াস স্পেস পায় অনেক বেশি, তাকে ভিতরের দিকে খেলতে বলা হয়েছে, জিদানের সময় হয়তো সে আরো, যেহেতু আমরা একটু ক্রস বেসড ফরমেশনে খেলতাম, ভিনিসিয়াসের মানে বাইরের দিকে থাকতে হইতো বেশি, ভিতরের দিকে হাফ স্পেসে ঢোকার তেমন প্রয়োজন হইতো না। এই সবকিছু মিলে তার নিজের কনফিডেন্সেরও ব্যাপার আছে। আর কনফিডেন্সের ব্যাপারটা কি, সে কিন্তু মানে চেষ্টা শুরু থেকে করে যাচ্ছে, গত মৌসুমেও কিন্তু আমরা শুনছি যে সে আলাদা সবার পরে আলাদা থেকে শুটিং প্র্যাকটিস করে, বাট ওইটার মানে নমুনা খুব একটা আমরা দেখতে পারিনি ওই প্র্যাকটিসের আউটপুট। এই সিজনে দেখা গেছে যে সবকিছু লাইক একসাথে চলে আসছে তার। আর আরেকটা জিনিস হচ্ছে কনফিডেন্স ফিটস কনফিডেন্স, সে যখন সিজনের শুরুতে আসলে ওই দুই তিনটা গোল খুব ভালো মতো পেয়ে গেছে, এরপর কিন্তু মানে আনচেলত্তি তাকে ওই কনফিডেন্সটা দিয়ে দিছে যে তুমি স্টার্টার, বেলজিয়ান প্লেয়ারটা তোমার ব্যাকআপ। ইভেন লাইক গত সিজনেও কিন্তু আমাদের সবসময় এরকম ছিল যে বেলজিয়ান প্লেয়ার যতদিন আস মানে আনফিট আছে ততদিন তুমি খেলবা, এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এই সিজনে কিন্তু আনচেলত্তি ইজ লাইক ওকে মানে তুমি স্টার্টার, বাকি সবাই তোমার ব্যাকআপ। সো ওই কনফিডেন্সটাও যখন সে পাইছে সবকিছু মিলে আমার মনে হয় যে এখন সেই লিপটা নিয়ে নিছে। আমি কিছুদিন আগে একটা পডকাস্ট শুনতেছিলাম, ওইখানে বেশ কিছু প্লেয়ারের খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে রহিম স্টার্লিংও কিন্তু এরকম হিট অ্যান্ড মিস প্লেয়ার ছিল একটা সময়, একটা সিজনে বেশি গোল দেওয়ার পর এরপর রহিম স্টার্লিং আজকে যে প্লেয়ারটা ওই প্লেয়ারটা হয়ে গেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেই সিজনে প্রথম 42টা গোল দিল ম্যানচেস্টার ইউনাইটেডে, তার আগের সিজনে মেবি সে তার হাফ গোলও দেয়নি, এরকম রুট ভ্যান নিস্টেল রয় বা গঞ্জালো হিগুয়েইনের উদাহরণ যদি আমরা দেখি, প্রত্যেকটা প্লেয়ারের ক্যারিয়ার আসলে এরকম একটা বিগ সিজন দিয়ে তাদের লিপটা হয়, মোহাম্মদ সালার উদাহরণটাও আছে এখানে। সো আমার মনে হয় এইটাই ভিনিসিয়াসের সেই সিজন, সেই আমার মনে হয় সেই লিপটা নিয়ে ফেলছে এখন, মানে কমপ্লিটলি গত মৌসুমে সেই যেরকম প্লেয়ার ছিল একটা ডিফারেন্ট প্লেয়ারের খেলা দেখতেছে এরকম মনে হয়, মানে সেম প্লেয়ারই মনে হয় না। সো সবকিছু মিলে তার বয়সও কম, ফিটনেসও ভালো, আমার মনে হয় লাইক গুড থিংস টু লুক ফরওয়ার্ড টু।
আচ্ছা আনচেলত্তির লাস্ট প্রেস কনফারেন্সটার দিকে একটু আসি, সে একরকম হচ্ছে একটা স্কট ফাঁস করে দিয়ে এসেছিল বলা যায়, যে সে বলে আসছিল যে আমার কনসার্নের জায়গাটা হচ্ছে শুধুমাত্র আমার রাইট উইং এ আসেন্সিও খেলবে আর রদ্রিগো খেলবে, আর রাইট ব্যাকে যদি কারভাহাল ফিট থাকে তাহলে সে আদারওয়াইজ হচ্ছে ভাস্কেস, এরকম একটা স্টেটমেন্ট সে দিয়ে আসছিল। বাট আমরা একটা ছোটখাটো চেঞ্জ এই এই ম্যাচের মধ্যে দেখতে যাচ্ছি, আলাবা স্টার্টিং ইলেভেন এ নাই, তো এই যে স্টিল মানে বাকি 11 জন তো মোটামুটি, 10 জন তো মোটামুটি সে যা বলে আসছে সেরকম ভাবে হয়ে গেল, মানে 8টা প্লেয়ার তো কনফার্ম যে পুরোপুরি ম্যাচ করে গেছে। তো এই যে আনচেলত্তি, যদিও আমরা জানি যে তার বলা না বলা অ্যাকচুয়ালি কিছু আসে যায় না, সে রেগুলার একই স্কোয়াডই খেলাবে, স্টিল অফিসিয়ালি প্রেস কনফারেন্সে এইভাবে স্কোয়াড খাস করে দিয়ে আসা, এই বিষয়টাকে কৌশিকদা কিভাবে দেখেন? এটা কি মানে স্রেফ তার অভ্যাসের কারণে, আর একটা ওপেন বুক স্টাইলে এটা এক্সাম নিচ্ছে নিজের অডাসিটি দিয়ে?
আমার যতটুকু মনে আছে যে সে আগে থেকেই এরকমই কাজ করে, যেমন দেখা যায় যে সে ইয়েতে তার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেও 2007-এর আগের দিনেই সম্ভবত সে স্কোয়াড দিয়ে দিয়েছে, এবং সে আসলে এত পরিমাণ কম রোটেশন করে এটা খুব একটা ম্যাটার করে না। এবার তো তাও আপনার রাইট উইং এ যেহেতু কেউ টিপিক্যাল রাইট উইঙ্গার না, এই জন্য তাদেরকে নিয়ে একটা, আচ্ছা যার এই খেলায় মোটামুটি তো মোরললে সেম, একটা ডান পায়ে খেলে একটা বাম পায়ে খেলে, এই তো আর তো কিছু না, তো এই জন্য ওদেরকে নিয়ে একটু রোটেট করতে হবে। কারণ এটা আপনি চিন্তা করে দেখেন, এখানে যদি একটা আসল রাইট উইঙ্গার, সে ফর এক্সাম্পল সালার মতো একটা রাইট উইঙ্গার থাকতো বা ফিট গ্যারেথ বেল থাকতো, তাহলে কি ও কখনো রোটেট করতো? ইভেন যখন জেসে রড্রিগেজ ইঞ্জুরিতে পড়ার আগে মানে বাধ্য হয়ে কিছুদিন জেসে রড্রিগেজ নামাইছে, আদারওয়াইজ সে কিন্তু কাউরে রোটেট করে নাই। তো এনচেলত্তির ক্ষেত্রে এটা বলে দেওয়া আসলে খুব একটা ম্যাটার করে না, এটা হচ্ছে কিছু জিনিস। যেমন সেভিয়ার কথা ধরে, সেভিয়া এখন যে লাইন আপটা নামাচ্ছে, ওদের এই কয়েকটা ক্লাস প্লেয়ার আছে, ফার্স্ট ইলেভেন সর্বোচ্চ বেঞ্চের 1-2 জন এইটুকুই আছে, তো সুতরাং অপোনেন্ট কোচরা জানে যে তাকে কখন কিভাবে নামাবে। এটা ম্যাটার করে, যেমন পেপ গার্দিওলা যদি 2 দিন আগে বলে দেয় যে ম্যান সিটিতে এখন আসলে 22 জন ভালো প্লেয়ার আছে, একটা স্কোয়াড নামানোর মতো অল্টারনেট স্কোয়াড করার মতো ভালো প্লেয়ার আছে, ওরা যদি করে, চেলসি যদি করে, তাহলে এটা একটা আসলে ম্যাটার করে। কিন্তু আসলে এই মুহূর্তে আমাদের ক্ষেত্রে বা খুব একটা ম্যাটার করে না, আর এনচেলত্তি টিমগুলো আসলে এরকমই। ইভেন আমি আরো আরো কাহিনী রিকল করতে পারবো, আপনার ওই ইন্টার মিলান ভার্সেস চেলসি সেকেন্ড লেগ রিটার্ন লেগ যে ম্যাচে ইন্টার মিলান 2-1 এগিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে, সে আগের দিনই বলে দিয়েছে আমার
সুপার কাপের সেমিফাইনাল তো শেষ,
আপনার ওই 94-28 গোলের পরে ওর কোনো এক্সপ্রেশন থাকে না,
কারভাহাল স্টার্ট করছে, হুইচ ইজ গুড ফর আস, ফিলিটাও নাচো, দুইজনকে একসাথে স্টার্ট করাটা একটু বিট শেকি হতে পারে আমাদের জন্য। এনিওয়েজ, ক্রুস, বেনজেমা, মদ্রিচ, আসেনসিও, কাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, ফালামিন্ডি। আচ্ছা, আমার একটা কোশ্চেন কৌশিকদার কাছে, সেটা হচ্ছে ভালভার্দে তো আমরা যতগুলো এল ক্লাসিকো তার প্রেজেন্স দেখেছি প্রত্যেকটাতে, মানে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার অন দ্য পিচ, লাইক এল ক্লাসিকো হাইপটা দেখলেই হচ্ছে ভালভার্দে একটু অন্য লেভেলে পারফর্ম দেওয়া শুরু করে। তো যেহেতু সুপার কোপা এই মুহূর্তে আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট না, প্লাস আমাদের হয়তো সামনে আরো ব্যস্ততা বাড়ছে, তো এরকম ক্ষেত্রে কি ভালবার থেকে একটা চান্স দেওয়া যেত না?
আমি এই লাস্টের অংশটার সাথে একটু দ্বিমত করে বলি, সুপার কোপা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি কেন বলতেছি, 2 নাম্বার আমার কাছে সুপার কোপা হচ্ছে অনেকটা উইনার স্টে কলের মতো, কারণ হচ্ছে আপনি ট্রাভেল করে আপনি সৌদি আরব পর্যন্ত গেলেন, সেখানে আপনি আজকের ম্যাচ জিতলে আপনার আরেকটা ম্যাচ খেলতে হচ্ছে, 2টা এক্সট্রা ম্যাচ খেলছেন, এই 2 ম্যাচ সময় কিন্তু আপনার, এই 2 ম্যাচের জন্য কিন্তু আপনার আরেকটা লালিগার ম্যাচ আগে কনজেস্ট করে খেলা লাগছে, এবং এই সময়টার মধ্যে আপনার যে ক্লোজ রাইভাল আছে তার কিন্তু কোনো ম্যাচ নাই। আমি লিগের পার্সপেক্টিভ বলতেছি, আপকামিং আপনার একটা খুব বড় শিডিউল আছে, যদি আপনি জিতেন আপনার যে বুস্ট আসবে সেই বুস্টে আপনি লিগে আপনার ধরেন ওই যে ভিলারিয়াল হয়ে ম্যাচ পর্যন্ত আপনি একটা না চলে যাবেন, এটা সবচেয়ে বড় প্রমাণ আমরা জিদানে ফার্স্ট সিজনে দেখছি, একটা ভাঙ্গা টিমকে একটা জাস্ট ট্রফির গন্ধ দেখায় দিছে, ইয়াং একটা টিমকে বাকি কাজ ওরা করে দিছে, এরপর থেকে কিন্তু ওদের আপহিল টার্ন ছিল। আমরা যদি রিকল করি ওই সুপার কোপার আগেও কিন্তু টানা 2 ম্যাচ বা 3 ম্যাচ ড্র ছিল, সুপার কোপার পরে খুব সম্ভবত ভ্যালেন্সিয়ায় হয়েছিল, অ্যাথলেটিকো মাদ্রিদে হয়েছিল, বার্সায় হয়েছিল, 3টা অ্যাওয়ে ম্যাচ অথবা 1টা হোম 2টা অ্যাওয়ে ছিল, 3টাই আনডিফিটেড ছিল, 1টা উইন 2টা ড্র, এরকম একটা কিছু ছিল। তো সুপার কোপা আমাদের জন্য একটু আমার মতে এতটা ই না, কারণ আমি যদি ফাইনালে গিয়ে যদি লাস্ট মোমেন্টে হেরে যাই তার মানে আমার এত পর্যন্ত যে পরিশ্রম হয়েছে এটা পুরোটাই বৃথা, এবং এটার গত সিজনের মতো একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেহেতু এটা এতটা ইম্পর্টেন্ট এবং এর সাথে সাথে আবার একটা কাপ কম্পিটিশন হিসেবে এলচের ম্যাচ আসতেছে, এবং আমি যদি আমাদের ওপোনেন্টের ফিক্সচারটা দেখি সেই তুলনায় কিন্তু আমাদের ফিক্সচারটা একটু সহজ, অর্থাৎ আমরা সেমিফাইনালের আগে আমরা তেমন একটা মানে কাগজে কলমে বড় চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি না। তো এই সুপার কোপা উইনের সাথে যদি আমরা এলচের উইনটা কাপল করতে পারি তাহলে এই টিমের যে মোমেন্টামটা আসবে, অফকোর্স আমরা যদি ইনজুরি ফ্রি থাকি তাহলে সেটা আমাদের জন্য লিগ এবং পিএসজি টাই দুইটার জন্য খুব ইম্পর্টেন্ট। ইন দিস সেন্স জিদান যদি এটাকে এতটা ইম্পর্টেন্স দিয়ে থাকে তাহলে সে সরি জিদান বলতেছি আবারও কারণ হচ্ছে ইজিলি এটা তার ট্রাস্টেড ওদেরকে নামাইতে পারে বার্সার সাথে, যেহেতু এটা একটা বিগ ম্যাচ এবং আনডাউটেডলি বার্সা যদি যত বাজে টিমে থাকুক স্পেনের লোকজনের অবশ্যই এবং আমাদের মাদ্রিদের সাথে এই ম্যাচ নিয়ে একটা আবেগ আছে, বাট তার ভুলটা হবে তখনই যখন এখান থেকে ফিরে যাওয়ার তিন দিন পরে যখন এলচের সাথে ম্যাচটা থাকবে সেই ম্যাচেও সে ক্রুজ মডরিচ ক্যাসেমিরোকে নামাবে বারবার থেকে বেঞ্চ করে, এটা হবে একটা মিস্টেক। এই মুহূর্তে সুপার কাপ
ইট ইজ ভেরি লাইকলি টু হ্যাপেন,
হ্যাঁ একটা খুব বড় জিনিস আমাদের হাতে আছে সামনে আছে, এবং টিপিক্যাল কন্ডিশনে কিন্তু আমরা এই ট্রফিতে কম্পিটিশনই করতে পারতাম না, এবার আমরা কম্পিটিশন করতে পারতেছি, এর আগেও একবার জিতছি মোটামুটি আরাম হিসেবে জিতছি, এইবার অনেকটা এই প্লাস যে পরিমাণ আমাদের ই হয় যেটা আমি প্রেক্ষাপট বললাম আমাদের আগের কনজেস্টেড শিডিউল দুইটা বিগ জার্নি সুপার কোপা মাস্ট উইন আমাদের জন্য, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এটা খুব মানে আমাদের ইম্পর্টেন্ট।
আনচেলত্তি যেমন আরেকটা কথা বলছে একদিন বলছে যে মডরিচ তো অনেক টানা খেলতেছে মডরিচের কি রেস্ট দরকার না, তো আনচেলত্তি বলছে হ্যাঁ আমরা তো আগের ম্যাচ খেলার পর পরের ম্যাচ তো তিন দিন পর মডরিচ তো তিন দিন রেস্ট পাইছে, এটা সে ওই যে সৌদি আরব থেকে ফিরে যেয়ে বলবে যে হ্যাঁ মডরিচ তো সৌদি আরব থেকে আসার পর তিন দিন রেস্ট পাইছে, খেলবে এলচের সাথে সমস্যা কি,
আমি
মনে করছি একদমই অভাবটা পূরণ করতে পারবে না, কারণ আলাবার ইম্প্যাক্টটা এই টিমে শুধু একটা মানে সেন্টার ব্যাক হিসেবে না, আলাবা কিন্তু মোটামুটি আমরা যখন মোটামুটি ভালোভাবে পজিশনে আসি তখন আলাবা মোটামুটি আমাদের আমি বলবো যে একটা মিডফিল্ডার হিসেবেই খেলে, এবং আলাবার আরও একটা সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে আলাবা আর মেন্ডি কিন্তু ওদের পজিশন ইন্টারচেঞ্জ করে ফেলে অনেক সময়, দেখা যায় যে ভালো ক্রসিং এর অপরচুনিটি থাকলে আলাবা ওই চার্জটা নিজের মধ্যে নিয়ে ক্রসিং একটা পজিশনে যে ক্রস করে, সো এই সব জিনিসগুলোই কিন্তু আমরা মিস করব আজকে। এখন নাচো যেটা হ্যাঁ নাচো সেন্টার ব্যাক হিসেবে এমনিতে সলিড, ও যদি জাস্ট সলিড ডিফেন্সিভ পারফরমেন্সের প্রতি মনোযোগ দেয় আই থিঙ্ক দ্যাট শুড বি এনাফ, কিন্তু এই সিজনে যেটা নাচোকে নিয়ে সবচেয়ে বড় ভয় যেটা যোগ মানে খুব হঠাৎ করে আউট অফ পজিশন চলে আসে, দেখা যায় যে যেখানে চার্জ করার দরকার নেই ওইখানেও চার্জ করে একদম মিডফিল্ডে চলে আসছে, এবং মোস্ট অফ দ্য টাইমস আমি বলবো যে লাইক 70% অফ দ্য টাইমস ও ট্যাকেলটা মিস করে, দেখা যায় যে বলটা বের হয়ে গেছে অপোনেন্ট বল বের করে নিয়ে গেছে, সো এগুলো আজকে মানে করা যাবে না, একদমই করা যাবে না। আলাবাকে আমরা মানে ডিফেন্সিভ লিডার হিসেবেও মিস করব, বাট রিসেন্টলি মিলিটাওয়ের পারফরমেন্স খুব ভালো, মিলিটাও আসলে খুবই ভালো একটা স্ট্রিকে আছে, আজকে যদি ও এই জিনিসটা নিজের উপর নেয় যে আলাবা নাই আজকে লিডারশিপটা আমাকেই দেখাইতে হবে ওইটা ভালো, বাট আলাবাকে আমরা মিস করব অনেক জায়গায়, আলাবা যে শুধুমাত্র সেন্টার ব্যাক হিসেবে খেলে না এটাই মানে আবার বলার উদ্দেশ্য, আলাবাকে আমরা আমাদের বিল্ড আপেও খুব মিস করব, কারণ ও বিল্ড আপে একটা কি পার্ট হয়ে গেছে ইতিমধ্যে,
মানে বিশ্বরা হচ্ছে পিছন থেকে বল প্লেয়িং এর জন্য বলটা স্টার্ট করে দেওয়া, এই জিনিসটা আলাবা সাইডে কারোর কাছ থেকে আশাই ধরা যায় না। এখন সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমরা হচ্ছে বার্সেলোনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অনেক রকমের কথাবার্তা শুনলাম ওদের ফিনান্সিয়াল স্ট্যাটাস নিয়ে, বাট সামহাও দে ম্যানেজ টু সাইন ফেরান টরেস, সেটা ব্ল্যাক ম্যাজিক করে হোক বা যেমনি হোক, অথবা হচ্ছে বার্সেলোনার পাড়া একটা নতুন মানে রিউ কি বলবো একটা
কিভাবে
ইম্প্যাক্ট ফেলতে পারে বলে মনে হয়?
ফেরান টোরেসের সাথে আসলে রিয়াল মাদ্রিদের একটা খুব মানে কোইনসিডেন্স কেলি এই কাহিনীটা মিলে গেছে, সেটা হচ্ছে আমরা যখন জিদান কোভিড এর জাস্ট আগে যে ক্লাসিকোটা আমরা জিতলাম, তার পরের ম্যাচটাই ছিল রিয়াল বেটিসের সাথে, আমি মানে ম্যাচটা গুলো ফেলছি, বাট ওই সিজনে রিয়াল মাদ্রিদ সেভি ভ্যালেন্সিয়ার মাঠে যে ম্যাচটা খেলছে তখনও ফেরান টোরেস ভ্যালেন্সিয়া, ওই ম্যাচটাতেই দিয়েই কিন্তু মানে ফেরান টোরেসের ফেরান টোরেস হয়ে ওঠা, মানে একদম স্পেনের পুরা লাইমলাইটের দিকে চলে যাওয়া, কারণ সে ওই ম্যাচে প্রচন্ড ভালো খেলছে এবং ওই ম্যাচে সে খেলছিল রাইট উইঙ্গার হিসেবে। এরপর ম্যান সিটিতে যাওয়ার পর গুয়ার্ডিওলা তাকে মানে সেন্টার ফরওয়ার্ডে ট্রাই করে, এখন বার্সেলোনাও কিন্তু লাইক বেসিক্যালি ওকে সেন্টার ফরওয়ার্ড হিসেবেই সাইন করছে, বাট জাভি আজকে খেলাচ্ছে রাইট উইং এ। সো ফেরান টোরেস যদি ওই ম্যাচের মতো রাইট উইং এ পারফরমেন্স আজকে যায় তাহলে আমাদের একটু সমস্যাই আছে। বাট আমি যেটা বলবো লাইক ও বার্সেলোনার সাথে মানে খুব অল্প কয়েকটা ট্রেনিং সেশনই করছে, এখন পর্যন্ত খুব বেশি ট্রেনিং সেশন করে নাই, এবং টিমের সাথে কতটুকু ইন্টিগ্রেটেড হয়েছে আমি আমার আসলে জানা নাই বার্সেলোনা টিমের সাথে। বাট এগেইন যেহেতু সে রাইট হ্যান্ড সাইডে খেলবে, আমাদের যদি আলাবা থাকতো তাহলে আলাবা এন্ড মেন্ডি মিলে আলভেস এবং ফেরান টোরেসকে খুব ভালো মতো আমার মনে হয় ডিল করতে পারতো, এখন দেখা যাক আসলে নাচো কতটুকু করে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা হতে পারে, যেহেতু আলাবা নাই, হয়তো মিলিটাওকে মানে লেফট সেন্টার ব্যাক হিসেবেও খেলানো যাইতে পারে, আমার মনে হয় এটা খুব একটা খারাপও হবে না, কারণ বার্সেলোনার রাইট হ্যান্ড সাইড থেকে আসলে থ্রেটটা বেশি আসবে। আলভেস তো অবভিয়াসলি লাইক ও খুব বেশি ডিফেন্সিভ পজিশনে খেলবে না, ও অ্যাটাকিং পজিশনেই খেলবে, তো সবকিছু মিলে আলভেস আর ফেরান টোরেসকে মেন্ডি একা সামাল দিতে পারবে কিনা এটা নিয়ে আমি একটু কনসার্ন, তো অবশ্যই দেখা যাক আর কি।
আচ্ছা কোজিকদার কাছে আজকে আসি, মানে ব্যাটল ইনসাইডটা ব্যাটল নিয়ে, যে আজকের ম্যাচে অ্যাকচুয়ালি বার্সেলোনার স্কোয়াড তো দেখলেন, রিয়াল মাদ্রিদের স্কোয়াড, আচ্ছা বার্সেলোনার স্কোয়াডটা বোধহয় আমি দেখাই নাই, আমি একটু একজন কমেন্ট করেছিলেন আমি সেখান থেকে স্ট্রেট দেখিয়ে দিই কমেন্টটা। এই যে বার্সেলোনার স্টার্টিং লাইনআপ হচ্ছে স্টেগেন, আলাভেজ, আরাউহো, পিকে, আলবা, বুস্কেটস, ডি ইয়ং, গাভি, তো আচ্ছা ফেরান টোরেস, ডি ইয়ং এন্ড ডেম্বেলে। সো ডি ইয়ং এক্সপেক্টেডলি, আচ্ছা এটা লুক ডি ইয়ং সম্ভবত স্ট্যাগে খেলছে তাই তো? আচ্ছা তো বার্সেলোনা কারেন্ট স্টার্টিং ইলেভেন দেখলেন, রিয়াল মাদ্রিদ স্কোয়াড স্টার্টিং ইলেভেন দেখলেন, তো আজকে ব্যাটল ইনসাইড দা ব্যাটল কোনটা কোনটা হতে পারে বা কাদের মধ্যে হতে পারে বলে আপনি মনে করছেন?
ওটা তো জাভি তো প্রথম মানে শুরুতেই বলে দিছে যে রোনাল্ডো আরাউহো যে ওকে ভিনিসিয়াসকে মার্ক করার জন্য খেলাবে, তো এটা তো অবভিয়াসলি, কারণ ড্যানি আলভেসকে তো একটু ফ্রি রাখতে হবে এক নাম্বার কথা, বা তার একার উপর আসলে ভিনিসিয়াসের এখন এমন একটা ফর্ম চলতেছে, ওকে যদি ডাবল আপ না করা হয় তাহলে ও অলমোস্ট রাইট উইং আনস্টপেবল, এই সুতরাং ওকে ডাবল আপ করবেই এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে ডিয়ং এর কথা বলি, যে সে হয়তো বা একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে বা এখনো সেরকম ভাবে সেট হইতে পারে নাই, বাট আসলে একটা মিডফিল্ডারের একটা ম্যাচে প্রথম 10 মিনিটে একটা রিদম পায়া যাওয়া, তারপরে খুব ভালো একটা পারফর্ম দিয়ে দেওয়া, এটা আমরা রিয়াল মাদ্রিদে আসলে অনেক ওপোনেন্টের কাছ থেকে আমরা পাইছি। তো ইনসাইড দ্য ব্যাটেল যেহেতু এখন বেনজেমা আছে, বেনজেমা ভার্সেস পিকে, এটা তো হচ্ছে ফার্স্ট, আর মিলিতাও এখন হচ্ছে অনেকটা মানে ভার্সেস অল, হ্যাঁ তাকে লিডারশিপ যে রোলটা আছে সেটা নিতে হবে এখন, এরকম ভাবেই সে তো অলরেডি অনেক প্রুভেন, তারপরেও ভারানেরাও তো আসলে এরকম ভাবেই কোনো না কোনো একটা এল ক্লাসিকো, তখন আরো পিক বার্সার এগেনস্টে, হ্যাঁ সাথে মানে বুড়ো কারভালোরে নিয়ে সে যে খেলা দিয়েছে এভাবেই তো আসলে আসছে তাই না? আর যেহেতু এখন আমার একটাই হচ্ছে যে লেফট ব্যাকে মেন্ডি থাকা মানে হচ্ছে ডিফেন্স একটা স্টেবিলিটি থাকা, যদি মেন্ডিও না থাকতো, আলাবাও না থাকতো, তাহলে মানে পুরাপুরি ভাবে দোয়া চা চাওয়া ছাড়া আর কারণ উপায় থাকে এখন, এটা একটা মন রাখবে এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে যে এসেনসিও, ভিনিসিয়াস, এরা এদের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এরা কিন্তু অনেক ট্র্যাক ব্যাক করতে পারে, ইনফ্যাক্ট 34 এসে বেনজেমা যে পরিমাণ ট্র্যাক ব্যাক করে আমার মনে হয় না যে অনেক ইয়াং প্লেয়ার আছে তারাও এত পরিমাণ ট্র্যাক ব্যাক করে, অর্থাৎ কালেকটিভ একটা যে খেলা আছে সেটা একটা খেলা। এবং আমি ওভারঅল খেলার চেয়ে আমি মিডফিল্ড ব্যাটেলে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে মার্সায় একটা আর্টিকেল ছিল যে টনি ক্রুস শুড বি অ্যালাউড টু প্লে বেয়ারফুট, তার সম্ভবত তার ইয়ং লেভেলের একজন কোচ বলেছিল যে সে সমসাময়িক প্লেয়ারদের চেয়ে এত তাই অ্যাডভান্স যে তাকে আমরা আসলে বুট ছাড়া খেলতে দিতাম, তখন সে বলতেছে যে টিপিক্যাল এখন লালিগার যে মিডফিল্ড গুলো আছে তাদের তুলনায় সে এতটাই এখন মানে সুপার ফর্মে আছে যে তাকে আসলে এখন খালি পায়ে খেলতে দেওয়া উচিত। আমি এটা কারোর প্রতি ডিসরেসপেক্ট করতেছি না অপোনেন্টের, বাট যদি টনি ক্রুজ আসলে তার ফুল ফর্মে থাকে তাহলে কন্ট্রোল রিয়াল মাদ্রিদের হাতে থাকলে এররের সম্ভাবনাটা কমে যায়, এবং তখন দেখা যায় যে একটা টিম ফুল রিদমে থাকলে ওপোনেন্ট দেখা যাবে যে ওইগুলারে একটু মানে ইন্টিমিডিয়েটিং অবস্থায় গেলে দেখা যাবে যে ড্যানি আলভেস এতটা উপরে উঠবে না, গাভি তার একটা ডিফেন্সিভ রোলটা যেটা আছে তার যে একটা মার্কিং রোল আছে সে এটা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবে, এত উপরে যাবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা আমাদের ওই আনসাং হিরোর কথা সবসময় উজ্জ্বল রাখি, রেখে আমরা আসলে ভিনিসিয়াস বেনজেমা সবার কথা বলি, তারা যে খারাপ করতেছে তা না, বাট আসলে খেলার অনেক কিছু আসলে টনি ক্রুজের উপর। টনি ক্রুজ গত কয়েক ম্যাচের যে ফর্মে আছে এই ফর্মে থাকলে অলমোস্ট ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি ফ্লো খেলা যাই বলেন সব দিক দিয়ে আমাদের এজ এ টিম রিয়াল মাদ্রিদ মোটামুটি আনবিটেবল, কারণ ওই গেটাফের সাথে ম্যাচে টনি ক্রুজের একটু বাজে অবস্থা ছিল, টিম পারফর্ম করতে পারে নাই। আমরা ভিনিসিয়াসের অ্যাবসেন্স দেখতেছি কিন্তু ওই ম্যাচে কিন্তু টনি ক্রুজের খুব একটা আউটপুট ছিল না। টনি ক্রুজ যদি ফর্মে থাকে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ
যেমন কাসেমিরো এখন ওর আর কোন ফিক্সড রোল নাই এল ক্লাসিকোতে, মানে এল ক্লাসিকোতে ও কি করবে, কাকে থামাবে, কাকে ট্র্যাক করবে, ওর আগে মানে একটা ফিক্সড রোল থাকতো যে তোমার তোমার আর কিছু তোমার আর কিছু করা লাগবে না, তুমি মেসির পিছনে থাকো, ওর পায়ে বল গেলে বল নিয়ে নিবা, তোমার কাজ হচ্ছে এটা। সো এখন দেখা যায়, তবে এটার মানে এটার ওই বাই প্রোডাক্ট দুটোই আছে, যেমন মেসি তো দেখা যেত যে অধিকাংশ সময় ও মানে সেন্টার ধরে খেলতো, কাসেমিরোর কিন্তু বেস্ট আউটপুট আমরা পাই যখন দেখা যায় যে আমাদের এক উইং ওভারলোড হয়ে গেছে, আমাদের ফুল ব্যাকরা ডিল করতে পারতেছে না, তখন দেখা যায় যে কাসেমিরো এসে একটা ট্যাকেল করে বল বের করে দেয়, লাইক হি পুটস আউট দ্য ফায়ার। সো এই কাজটা এখন আবার কাসেমিরো ফ্রিলি করতে পারবে এখন, এবং এটা এখন আমাদের দরকার আছে। বার্সার কিন্তু আজকে দুই উইং খুবই স্ট্রং, আমরা দুই ফুলব্যাকের কথা যদি বলি বার্সেলোনার ইতিহাসের দুই সেরা ফুলব্যাক, যদিও আলভেস মানে ডিফেন্সিভ ফুলব্যাক মানে ডিফেন্সে এখন আর ওর তেমন কিছু দেওয়ার মতো নাই, ও যা দিবে অফেন্সে দিতে পারবে, আর জর্ডি আলভা
অ্যাসিস্ট করছে
এবং ফরওয়ার্ড মানে জর্ডি আলভা লাইক ও মানে জর্ডি আলভার ফর্মও বেশ কনসিস্টেন্ট, একটা একটা জায়গায় ওর ফর্ম থাকে। আর এখন এই যে ডেম্বেলে যেমন হিট অ্যান্ড মিস প্লেয়ার, মিস হলে আমাদের জন্য ভালো, বাট ও যদি হিট করে তাহলে হি হিটস হার্ড, ফেরান টরেস ভালো প্লেয়ার। সো দুই উইংয়েই কিন্তু মানে মেন্ডি আর কারভাহালের আজকে ভালো পরিমাণ ভোগান্তি আছে বলে আমার মনে হয়। আমার মনে হয় দুই উইংয়ে কাসেমিরোর একটা ইয়ে আছে, এটা একটা ব্যাটেল হবে কাসেমিরো কিভাবে ডিল করে, আর বাকিটা তো মানে কৌশিক দা অলরেডি বললোই, মানে টনি ক্রুজ আর লুকা মডরিচের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে, এটা তো কৌশিক দার অমর উক্তি একটা আছেই যে যেকোনো রক মেটালকে বা লালন সঙ্গীতের আড্ডা বানিয়ে দেবো। আমি আমি অ্যাকচুয়ালি একটা ইংলিশ পডকাস্ট করতেছিলাম, তো আমি তখন ওই পডকাস্টের মধ্যে ওদেরকে আমার খুব বুঝাইতে সময় লাগছে যে এখন ওরা তো মানে হেভি মেটাল রক পার্ট বুঝছে, এখন রক পার্টকে মডরিচ আর ক্রুজ কি বানায় ফেলে ওইটা পরে আমি বুঝছি, যে মনে করো লেড জেপলিনের গানকে কান্ট্রি সং বানায় ফেলছে, এরকম কোন যদি কিছু হয় ওইটা মানে টনি ক্রুজের মডরি চাইলে লেড জেপলিনের গানকেও কান্ট্রি সং বানায় ফেলতে পারে। আমার উদাহরণটা দিতে হয়েছে যে এদের দুজনের উপর খুব বেশি ডিপেন্ড করবে। এখন আমার কথা হচ্ছে আলাবা চলে যাওয়ার কারণে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এই দুই টিমের ডিফেন্স আর অফেন্সের মধ্যে যে পার্থক্যটা ছিল আমার মনে হয় ওইটা একটু শর্ট হয়ে গেছে, ডিফারেন্সটা একটু কমে গেছে। বাট আমাদের আজকে যদি এই ম্যাচের ফুল কন্ট্রোল নিতে হয় আমাদের মিডফিল্ডের খুব ভালো খেলতে হবে, আমাদের মিডফিল্ড যদি ভালো খেলে আমরা আমরা ভালো কিছু আশা করতে পারি।
আমি ব্যাটলটা মানে আমার একটা ওপিনিয়ন বলি, সেটা হচ্ছে আমি ব্যাটলটাকে দুই দিক থেকে দেখি, একটা হচ্ছে বার্সেলোনা লেফট উইং ভার্সেস মিলিটাও আর বার্সেলোনা রাইট সাইড ভার্সেস নাচো অ্যান্ড কাজেমিরো। এই কারণে কারণ রাইট উইং থেকে কিন্তু ফেরান টরেসকে আমরা হচ্ছে লা লিগা বা হচ্ছে সেভিয়াতে ম্যানসিটিতে যখন আমরা দেখলাম লাস্ট দুইটা বছর, সে কিন্তু রাইট সাইড থেকে প্রচুর কাটিং করে এবং সে যেহেতু বল প্লেইং এ খুবই ভালো, এইসব জায়গায় দেখা যায় যে অনেক সময় একটা বা মানে কনফিডেন্স থাকলে দুইটা ডিফেন্ডারকে সে হচ্ছে ইজিলি ডিসপোজ করে বলটা নিয়ে বের হয়ে চলে যায়। তো এক্ষেত্রে যেহেতু মেন্দি এবং নাচো দুজনের মেন্দি যথেষ্ট সলিড, বাট নাচোর ক্ষেত্রে এই সিজনে কিন্তু দেখা যাচ্ছে যে যারা কম্পারেটিভলি বেটার বল প্লেয়ার তারা কিন্তু খুব ইজিলি নাচোকে বিট করে চলে কাটিং সেট করতে পারতেছে। এই জায়গায় কিন্তু কাসেমিরোর একটা খুব বড় ভূমিকা আজকে নেওয়া লাগবে বলে আমার মনে হয়, লাইক আউট অফ নোহায়ের বলটা ট্যাকল করে বের করে ফেলা, এই জিনিসটা আসতে খুব ক্রুশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর মিলিটাওয়ার ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে যে জর্ডি আলবা আর কিছু করতে পারুক বা না পারুক, সে আর কোনো সিস্টেম না পাইলে সামহাও ক্রস করবে। আর সেই ক্রস করলে লুক দে যং যেহেতু ভালো হাইটের প্লেয়ার এবং তার হেডিং খুব ভালো, তো এক্ষেত্রে মিলিটাওকে একটা ভালো রোল নেওয়া লাগবে, কারণ নাচরপো হাইট দিয়ে একটু সম্ভব না বোধ হয় লুক দিয়ে ওকে এরিয়ালে আটকানো। আর মিলিটাও এক্ষেত্রে একটা বড় সমস্যা যেটা হয় যে মাঝে মধ্যে সে আবার মানে বলের ট্রাজেক্টরিটা বুঝে ফেলতে একটু লেট করে ফেলে, এই একটা মানে ভয়ের জায়গা আমার কাছে মনে হয় আর কি। এনিওয়েজ ম্যাচ শুরু হলে বোঝা যাবে। কৌশিক দা কি কিছু বলতে যাচ্ছেন মনে হয়, আপনার ফেস দেখে মনে হচ্ছে।
না আসলে সেরকম কিছু না, মানে একটা জিনিস কি যে আমরা তো আসলে কাদিজের সাথে ড্র করছি, গেটাফের সাথে হারছি, এসপানিওলের সাথে হারছি, আপনার হারার জন্য কিন্তু আপনার ফেরান টোরেস, ডেম্বেলে এইসব কিছু লাগে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা এমন একটা টিমের এগেনস্টে না যেটা লো ব্লক খেলে, এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ জিনিস। লো ব্লকের এগেনস্টে রিয়াল মাদ্রিদ খুবই দুর্বল, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা ওই ওদের সাথে দেখা যায় যে গোল করতে পারছি না, ওরা সবাই মিলে ডিফেন্ড করতেছে, আমরা গোল করতে পারতেছি না, হঠাৎ করে একটা কাউন্টার একটা গোল দিয়ে দিচ্ছে। অ্যাটলিস্ট জাভি তার মানে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে হোক আর যাই হোক, সে অন্তত এই কাজ করবে না। আমরা মোটামুটি শিওর যে লো ব্লক একবারে জমার ডিফেন্স, 5 মেন ডিফেন্স প্লাস 4 মেন মিডফিল্ড, হ্যাঁ উপরে একজন শুধুমাত্র ই করবে, এরকম সে আসলে খেলানোর কথা না। এটা হচ্ছে একটা পজিটিভ দিক। এই ধরনের টিম ছাড়া আপনি যদি ওয়াস্টফুল না হন, আপনার অবশ্যই রিয়াল মাদ্রিদ প্রচুর চান্স ক্রিয়েট করবে, হ্যাঁ বা গোল করার একটা ই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 2 নম্বর আপনার আমি ওইভাবে চিন্তা করি যে হয়তো বা এখানে যদি একটু আগে আমরা পডকাস্ট শুরুর আগে বলতেছিলাম যে যদি নাচো ফিট না থাকতো তাহলে এই জায়গাটা নিতে ভালোই হোক, যে তো এখন ভালো 1 নম্বর, এটা হচ্ছে আমরা বেটার সাইড দেখতে। 2 নম্বর কথা হচ্ছে যে নাচোর কিন্তু কিছু খুব প্রুভেন পারফরমেন্স আছে, যেমন বায়ার্ন সেকেন্ড লেগ, এনচেলোত্তি যখন বায়ার্নের কোচ, রিয়ালে বায়ার্নের সেকেন্ড লেগ খুব ভালো খেলছিল। তো এরকম এরকম কিছু কিন্তু বিগ ম্যাচে নাচোর খুব ভালো পারফরমেন্স আছে। তো বিশেষ করে ও তো হচ্ছে আসলে মানে মিস্টেক করে এই সিজনে, আরো করতেছে, কম নামতেছে, কিন্তু তারপরেও তো এক্সপিরিয়েন্স প্লেয়ার। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা তো যেভাবে রিয়াল মাদ্রিদ এখন ফাইট দিচ্ছে লিগে বা কোপা ডেল রেতে, আমরা তো এই 2 সেন্টার ব্যাক নিয়ে আমরা আসলে পুরোপুরি সিজন কাভার দিতে পারবো না। অ্যাটলিস্ট মানে এই ম্যাচটা হয়ে যাক এমন একটা ম্যাচ যে হোয়াট এ বেটার ওয়ে টু গেট নাচো ব্যাক টু হিজ কনফিডেন্স, এটা হইলে সবচেয়ে ভালো। তাহলে আমরা হচ্ছে কোপা ডেল রেগুলাতে ওইগুলাতে নাচোকে দিয়ে খেলাতে পারবো, কারণ এই 2 প্লেয়াররে তো আমরা খুব বেশি পরিমাণ ওভারলোড দিয়ে ফেলছি। তো আমার এখনো মনে হয় যে হারার জন্য আসলে ফেরান তোরেস বা ডেম্বেলে কারোই লাগে না, আমরা এর চেয়ে অনেক লেসার কোয়ালিটি প্লেয়ারদের এগেনস্টেও এই সিজনে আমরা হারছি। তো
আপনি যে ছোট টিম ইস্যুটা নিয়ে আসতেছেন, অলরেডি একজন কিন্তু কমেন্টে কথাটা বলছে।
না না না, আমি 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 ঠিক আমি ঠিক ছোট টিম মানে মানে পোক করার অনেক জায়গা আছে, এই জায়গাটা নিজেদেরকেই পোক করার। যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা টিম যদি টেকটিক্যালি বা তার অর্গানাইজেশনের উদ্দেশ্যে ব্যালেন্স থাকে, ওই টিমটাকে হারাতে অনেক কষ্ট হয়। যেমন আপনার ইন্টার মিলানের সাথে যে আমরা যে ম্যাচগুলো জিতছি, ওই ম্যাচগুলো আপনি চিন্তা করে দেখেন, আপনি প্রথম এল ক্লাসিকোটা যতটা সহজে জিতছেন, আপনি ইন্টার মিলানের সাথে কিন্তু ততগুলো জিতছেন। প্রথম এল ক্লাসিকোতে আমরা অনেক ওয়াস্টফুল ছিলাম, অনেক চান্স পাইছি, হারাইছি। ইন্টার মিলানের 2 ম্যাচের একটাতেও কিন্তু আমরা এত পয়েন্ট পাইনি। ইনফ্যাক্ট শাখতারের ফার্স্ট ম্যাচে শাখতার অনেকটা গা ছাড়া খেলছে 5-0, বাট রিটার্ন লেগে কিন্তু শাখতার অনেক ভালো খেলছে। একটা টিম যখন ওয়েল অর্গানাইজড এবং ওয়েল টেকটিক্যালি সাউন্ড হয়, তখন সেই জায়গার মধ্যে আসলে মানে প্লেয়ার খুব একটা ম্যাটার করে না, একটা সিস্টেম। তো আমাদের পজিটিভ জিনিস হচ্ছে যে হ্যাঁ জাভি এখনো এতটা সময় পায় নাই যে তার এটাকে একটা কম্প্যাক্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসবে, বা সে আসলে লং টার্ম কাজ করার একটা ম্যানেজার। সে এমন না যে কোন্তের মতো যে আমি গেলাম 7 ম্যাচ অ্যান্ড 7 ম্যাচ ইজ এনাফ ফর হিজ ম্যাজিক, সে আসলে এরকম ম্যানেজার না। এটা আমাদের জন্য একটা পজিটিভ জিনিস। তো আমার মনে হয় যে প্লেয়ার বাই প্লেয়ার না ধরে আমরা যদি আসলে ইউনিট বাই ইউনিট চিন্তা করি, মানে এজ এ মিডফিল্ড কেমন, অ্যাটাক কেমন, ডিফেন্স কেমন, হ্যাঁ আমাদের একটু কনফিডেন্ট হওয়ার সুযোগ থাকে। কিন্তু ওই যে আবারও বলি, যেমন আমি এখনো অ্যাঞ্চেলোত্তির ভিলারিয়ালের সাথে ম্যাচটা আমি মানে ড্র যেটা, সেটা এখনো আমি মাথা থেকে সরাইতে পারি না। একটা একটা 3 টাইমস চ্যাম্পিয়ন্স লিগ উইনার জাস্ট টেকটিক্যালি একটা বাচ্চা ছেলেদের মতো আউটক্লাসড, এই ধরনের ম্যাচ যদি হয় তাহলে এটা আসলে শ্যাম্বলিক। সেই ক্ষেত্রে আমার ওই টিমে ফেরান তোরেস থাক, গাভি থাক, আর যেই থাক, আমরা জাস্ট মানে ক্লুলেস, এই ধরনের না হলে আশা করি কোনো ঝামেলা হওয়ার কথা না।
আচ্ছা একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে সুপার কোপা স্পেনের টিম খেলা সৌদি আরব কেন? ভাই মানি টকস, এন্ড অফ ডিসকাশন।
না এটা তো হচ্ছে এই এই স্পেনের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট যে, ও তো হচ্ছে প্রচন্ড লোভী এবং হচ্ছে অসৎ অনৈতিক একটা লোক। ও মোটামুটি স্পেনের ফুটবলের এখন যে জায়গায় থাকার কথা মোটামুটি 10-12 বছর পিছিয়ে গেছে। যেমন লোপেতেগি যদি স্পেনে 2018 বিশ্বকাপে কোচ থাকতো, স্পেন খুব সম্ভবত ফাইনাল পর্যন্ত চলে যেত এবং চ্যাম্পিয়ন হওয়ার মতো দল আসলে স্পেন আর ফ্রান্স এই দুইটা দলের ছিল, যার মধ্যে ফ্রান্স। সো ও জাস্ট মানে ওই রিয়াল মাদ্রিদের সাথে ওর একটা ব্যক্তিগত সমস্যা আছে দেখে ফ্লোরেন্তিনো পেরেজ পুরো দেশের ফুটবল লের একটা হিস্ট্রির পার্টিও মুছে দিছে, দুইবার চিন্তা করেনি। তারপরে হচ্ছে যেমন এই যে আজকে আমি মাদ্রিদ বেতারের পডকাস্টে বলতেছিলাম যে লুইস এনরিকে কে ওর পুরো কোচিং স্টাফ সহ সৌদি আরব নিয়ে গেছে খেলা দেখার জন্য, কিন্তু আবার গোল লাইন টেকনোলজি নাই। তো লুইস এনরিকে ওদেরকে
এই 2 সপ্তাহ,
হ্যাঁ 2 সপ্তাহ ওদেরকে সৌদি আরবে ওই হিলটন টিলটন এইসব হোটেলে রাখতে যে খরচ হবে, তার থেকে তো মানে তার ভগ্নাংশ খরচে গোল লাইন টেকনোলজি 4টা ম্যাচের জন্য রাখা যেত। তো সে সেটাও রাখেনি, সেই পরিমাণ অর্থলোভী একটা লোক। আর মানে লুইস এনরিকে তো মানে স্বপ্নের মধ্যে বার্সার গাবি টাবি এদের খেলা দেখে, লুইস এনরিকে তো মাঠে নিয়ে এদের খেলা দেখানোর কোনো দরকার নেই। লুইস এনরিকে হয়তো মানে মোবাইলে বার্সার ওদের খেলা দেখে, যেখানে যে কোনো স্ক্রিন পাইলি সে সেখানে বার্সেলোনার খেলা দেখার হয়তো একটা চেষ্টা করে। সো তাকে তো আসলে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আর সে মনে হয় ওই অ্যাথলেটিকোর ম্যাচ দেখতে যাবে কিনা আমি জানি না, জানি এল ক্লাসিকো দেখতে সে যাচ্ছে। সো এই এটা হচ্ছে ওই শুধুমাত্র একটা মানুষের ব্যক্তিগত অর্থ লোভের কারণে সৌদি আরবে হচ্ছে, এটার আর কোনো মানে গ্রুরো মানে সামাজিক আত্মীয়করণের কোনো মানেটা নেই এখানে নাই।
আচ্ছা একটা কোশ্চেন, যদিও আমি হচ্ছে পডকাস্টটা একেবারে শেষে চলে আসছি, বাট এই কোশ্চেনটা নেওয়া লোভ সামলাতে পারলাম না। এটা হচ্ছে একটা ফুটবল প্রেসিডেন্ট পেপ গার্দিওলা বার্সেলোনা ভার্সেস জিদান রিয়াল মাদ্রিদ, কোন টিমটা বেস্ট আপনাদের মতে? কৌশিক গা,
আমার কাছে ওভারঅল আমি যদি একবারে নিরপেক্ষভাবে চিন্তা করি, ইন্টিমিডিয়েটিং যদি আমি ভীতিকর একটা টিম যে আপনাকে 90 মিনিটেই ভয় দেখাবে বা ভয়ের উপর রাখবে, অফকোর্স পেপ গার্দিওলার বার্সেলোনা। কারণ 2008-এ পেপ গার্দিওলার যে বার্সেলোনা ছিল, যেটা ফার্স্ট সিজনে যেটা হেক্সা জিতলো, এটা আসলে অতুলনীয়। এটা মানে যে কোনো দিকটাই এত মানে, তারপর থেকে কিন্তু বার্সার খেলাটা আস্তে আস্তে স্লো হয়েছে, আস্তে আস্তে একটু মানে বেশি বোরিং হয়েছে, কারণ ও নিজেও ট্যাকটিক্যালি প্রচুর এটার মধ্যে এই ঢুকাইছে সেই ঢুকাইছে, দেখা গেছে যে ফ্যাব্রিগাসে ফলস নাইন খেলাইছে, অনেক কিছু করছে। কিন্তু মানে আমি যদি কম রিসোর্সে অল্প সময়ে কোনো ফিলোসফি ছাড়া আমাকে যা দিচ্ছে আমি তাই দিয়ে কাজ করতেছি সাফল্য অমুক তমুক, সেই ক্ষেত্রে জিদান। তো একটা কথা হচ্ছে যে পেপ গার্দিওলা যখন রিয়াল মাদ্রিদ সরি বার্সেলোনা ছাড়ছে, তখন কিন্তু সে খুব একটা হাই হেড নিয়ে ছাড়তে পারে নাই, বাট জিদান কিন্তু সাকসেসের একবারে পিক মোমেন্টে থাকতে ছাড়ছে। ইনফ্যাক্ট আমি তখনও বলি যদি তার এইবারের বিদায়টা হইতো, যে যদি সেভিয়ার সাথে ম্যাচটা আমাদের একটু ড্র না হয়ে জিতা হইতো, তাহলে রিটার্নেও সে 2টা লিগ নিয়ে 2.5 সিজন এন্ড 2 লিগ জিততো। তো সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কেমন টাইপের আপনার মেন্টালিটি, আপনি যদি এট এনি কোর সাকসেস চান এই টাইপের মেন্টালিটি হন, যেমন আমি পার্সোনালি ইটালিয়ান কাটিনেচি খুব বড় ফ্যান, আমি জাতীয় দলে ব্রাজিলের সাপোর্টার হলেও আমি আসলে ইতালিয়ান কাটিনেচির ফ্যান, আমার ডিফেন্সিভ ফুটবল ভালো লাগে, আমার একটা ড্রিবলিং এর চেয়ে আমাকে একটা ক্লিন ট্যাকেল অনেক বেশি মানে মানসিক আর্থিক শান্তি দেয়। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার পার্সোনালি, কিন্তু আপনি যদি প্রভাব বিস্তার করা এবং সৌন্দর্য সবকিছু মিলে ভীতিকর একটা টিম চান, সেটা জিদানের রিয়ালের চেয়ে সেটা পেপ গার্দিওলার বার্সেলোনা। আপনাকে সারা 90 মিনিট আপনাকে মেন্টাল টর্চারের উপর রাখতো, এটা আমরা ওপোনেন্ট হিসেবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই।
এবং এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে আমার মনে হয় আরেকটা ব্যাপার যে জিদানের রিয়াল মাদ্রিদ আর পেপ গার্দিওলার বার্সেলোনা কিন্তু মানে কমপ্লিটলি দুইটা দুই জেনারেশনের টিম। সো আমার মনে হয় এই দুইটা টিমের মধ্যে কম্পারিজনটা ফেয়ারও না। মানে এখন মানে আমরা যদি 1950 সালে রিয়াল মাদ্রিদ কিন্তু মানে 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে টান, ওই টিমের সাথে কিন্তু আমরা মানে পেপ গার্দিওলার টিমকে তুলনা করতে পারবো না। সো আমার মনে হয় যে হ্যাঁ পেপ গার্দিওলার ওই জেনারেশনে বার্সেলোনার ওই টিম মানে আনডাউটেবলি ওয়ার্ল্ড এর বেস্ট টিম ছিল। এটা যেটা বললাম আমাদের থেকে এটার ভুক্তভোগী আর কেউ বেশি না, আমাদের থেকে বেশি এটা কেউ জানে না। সো মডার্ন জেনারেশনে জিদানের টিমটাই আমাদের কাছে বেস্ট থাকবে, বাট হ্যাঁ ওই জেনারেশনের কথা যদি বলি ওটা শুধু মানে তখন তো জিদানের রিয়াল মাদ্রিদ বলে কিছু ছিলই না, জিদান তখন ম্যানেজমেন্টই ছিল।
যেমন ওই পেপ গার্দিওলার যে টিমটা যেটা নিয়ে সে জিতছে, সেটার অনেক প্লেয়ার বা সেটার যে বেজ সেটা তার হাতেই বা তার গুরুর হাতেই, সে নিজে তখন ক্যাপ্টেন বার্সার, একবারে লাস্টে যে অলরেডি সে লিজেন্ড, এই সময় এই সিড গুলা আসলে লাগানো হয়েছিল, যেটা সে পরে আইসা এটার বেনিফিট রিপ করছে, বা সে যখন যুব দলে কোচ ছিল সে তখন থেকে
সত্যি
আসছে। আবার জিদানের ক্ষেত্রে দেখা গেছে যে একটা প্লেয়ারও কিন্তু তার কোনো ফিলোসফিক্যাল এই টাইপের না, সে রাফা বেনিতেজের বা অ্যাঞ্চেলোতির যে টিমটা ইনহেরিট করছে, যে 1 বছর আগে ডিমারিয়া চলে গেছে, ওজিল চলে গেছে, সো হোয়াট, আমার কাছে যা আছে তাই সই,
তাই
তো অ্যাডাপটিভ ম্যানেজার আর কি, অনেকটা কার্লো অ্যাঞ্চেলোতির মতো, আই উইল ফাইট উইথ হোয়াট আই এম গিভেন টু, এই টাইপের। বাট হ্যাঁ, পেপ গার্ডিওলার অনেক ক্রেডিট আছে, যে সময় ফুটবলটা ছিল লং বল কেন্দ্রিক, সেই সময় সে মানে উচ্চতায় খাটো খাটো কিছু প্লেয়ার দিয়ে একটা আনবিটেবল টিম দাঁড়া করায় ফেলছে, যারা শুধুমাত্র গ্রাউন্ডে খেলতো, এটারও তো আসলে আমরা কোনোভাবে ই করতে পারি না, যে আপনি ফুটবলের একটা সাইডকে আপনি বাইপাস করে দিছেন, অ্যাপার্ট ফ্রম কর্নার যেখানে পিকে এবং পুয়োলের মতো দুইটা টাওয়ারিং হেডার আছে, কিন্তু এছাড়া তার খেলার মধ্যে লং পাস কিছু ছিল না, আপনি
কিছু
বলটা
ছিল না
একটা
রে।
বল মানে গোলকিপার আউট অফ ব্যাক থেকে একটা বল গোল পর্যন্ত নিতে গেলে অনেক ক্যালকুলেশন, অনেক টেকনিক্যাল টুইকের দরকার হয়। তো আমি পার্সোনালি আসলে ওই 2008 থেকে 2012 বলবো না, 2011 এই বার্সেলোনার জন্য আসলে আমরা, এটা আসলে ফুটবলের একটা হেরিটেজ, আমরা যতই আমরা ওপোনেন্ট হই না কেন এটা হেরিটেজ। বাট আপনি যদি সাফল্য উপভোগ করেন তাহলে জিদান আপনার যে কোনো টিমের সবচেয়ে ভালো চয়েস।
আমি 2009 থেকে 2008 থেকে 2011 বার্সেলোনাকে একটা কারণে আগে রাখতে চাই, সেটা হচ্ছে যে একটা কমপ্লিট জেনারেশনের মধ্যে মানে কমপ্লিটলি প্রত্যেকটা টিমকে আউটপ্লে করতে পারে এট এনি ডে এট এনি প্লেস, এই এই রকম ডমিনেন্স হয়তো উইথ ডিউ রেসপেক্ট টু জিদান আমরা জিদানের রিয়ালের মধ্যেও দেখি নাই। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগে আমরা খুবই বাইরে আমরা থ্রিপিট জিতেছি, যেটা হিস্ট্রিতে কেউ করতে পারেন মানে মডার্ন ফুটবল হিস্ট্রিতে,
এবং
বাট মানে
হ্যাঁ
আমরা কিন্তু
এটা আমি
সেইরকম সেই ম্যাচ গুলোর মতো কিছু কিছু জায়গায় শিখেছিলাম, বাট গার্দিওলা বার্সেলোনা এই জিনিসটাই ছিল না।
এবং ওই যে যে ম্যাচে 2-0 তে হারলো এই রিয়াল মাদ্রিদ, যেবার ওই পেপে লাল কার্ড খাইলো, তারপর
লাল কার্ড খাই, হ্যাঁ 11-তে,
78 মিনিটের পরে 2 গোল খেলো, ওই ম্যাচে কিন্তু পেপে সিডিএম হিসেবে ছিল,
হ্যাঁ হ্যাঁ
আমার এখনো মনে আছে। তখন তো আমরা আসলে এত স্মার্টফোন না, নর্মাল ফোনে ফেসবুক টেসবুক চালাই, তখন হচ্ছে আমাদের মামুন ইকার মামুন, সে একটা পোস্ট, একটা দীর্ঘ পোস্ট দিছিল যে পেপের পজিশনিং, যে সে ম্যানমার্ক করে নাই, জাস্ট মেসি থেকে 5 ফিট দূরে দূরে তার পাসিং অপশন গুলো ব্লক করে করে তাকে কিভাবে খেলাইছে, এবং তার লাস্ট লাইনটা মনে ছিল, যে আমার এখনো মনে আছে যে মেবি এই ম্যাচটা হচ্ছে পেপ গার্ডিওলার বার্সাকে আটকানোর সবচেয়ে ইফেক্টিভ ব্লু প্রিন্ট, এবং
আই আই রিমেম্বার দিস,
হ্যাঁ, এবং সে এখানে দেখাই দিছিল যে মাঠটা ছোট করে করে কিভাবে ওই প্রথমে মরিনহোর ইন্টার মিলান, তারপরে আরেকটা ম্যাচ ছিল যাই হোক, এরপরে লালিগারও আরেকটা টিমের কাছে বার্সা হারছিল, এবং এই রিয়ালের যেটা রিয়াল হারছে ওই ম্যাচটা, এই ম্যাচগুলোকে ইন্ডিকেট করে মামুন ওই পোস্টটা দিছিল, যে এইটাই আসলে ভবিষ্যতে বার্সাকে হারানোর মূল মন্ত্র। এবং এরপরের সিজনের ফার্স্ট এল ক্লাসিকোর পর থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ ওই বার্সার কাছে আর হারে নাই,
হারেই নেই।
রাইট
হারেই
রাইট,
নাই। তো ইভেন অনেকগুলা টিম কিন্তু তখন একটা ব্লু প্রিন্ট পাওয়া গেছে, যে ওয়েঙ্গার 2-1 এ হারাইছে, তখনও দেখা গেছে যে ওয়েঙ্গার একটা একটা প্লেয়ারকে রাখছে, সে মেসিকে ম্যান মার্ক করে নাই, সে সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব ই করে রাখতো, তো ওই টিমটার জন্য একটা ই ছিল। কিন্তু জিদান টাইপের যে টিমগুলো দাঁড়ায় সেগুলোর একটা সুবিধা হয়েছে, ওটা তো ফিলোসফিক্যাল না, যে আপনি আরেকটা ফিলোসফি দিয়ে ওকে বিট
ডাইনামিক্স
করবেন,
থাকে খুব,
ওইটা আপনার ম্যাচ বাই ম্যাচ টেকটিক্যাল হিসাব দিয়ে বিট করতে হয়, ওইটা আর একটু টাফ বেশি।
ওই ওই ম্যাচটা ওই আমি হচ্ছে একটা নিজের একটা লেখা লিখছিলাম ওই ম্যাচটা দিয়ে, যে মরিনিয়োর এই বার্সেলোনার কাছে মানে কমপ্লিটলি আউটপ্লেড হওয়া থেকে না হারা পর্যন্ত আসা, আই মিন অন্তত ড্র পর্যন্ত আসা, সেটা শুরুটা ছিল হচ্ছে ওই 2011 চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সেকেন্ড লেগটা, যেটা কৌশিক অলরেডি বলে ফেলছে। স্টিল আমি হচ্ছে আজকে আমার পার্সোনাল একটা এক্সপেকটেশন, সেটা হচ্ছে আজকে বার্সেলোনা কমপ্লিটলি আউটপ্লেড হোক, কারণ সেই 2009 থেকে 2011 একজন আজকে ম্যানেজার হিসেবে আছে, তো আমি চাইতেছি যে তার সামনে যেন আজকে একটা ছোটখাটো রিভেঞ্জ হয়ে যায় এজ এ ম্যানেজার, সে প্লেয়ার এজ এ প্লেয়ার যে টর্চার গুলো আমাদেরকে দিয়ে গেছে, এজ এ ম্যানেজার আমরা যেন কিছুটা হইলেও একটা রিভেঞ্জ নিয়ে নিতে পারি। তো এনিওয়েজ আজকের প্রোগ্রাম একেবারে শেষের দিকে চলে আসছি, কোশ্চেন একটা লাস্ট কোশ্চেনটা প্রাঙ্গণ ভাই আনসার দিবে না, তো ভদ্রতার কাছেই আসি, প্রেডিকশন
এল ক্লাসিকো 2-1 ফর রিয়াল মাদ্রিদ।
আমার কথা হচ্ছে রেজাল্ট যাই হোক না কেন, অন্তত যেন আমরা 3 গোলে আজকে জিতি, আমি চাই জাহিদের একটা মানে সে যেন হচ্ছে কাতার বর্ডারের দিকে আজকে দৌড়। এটা অবশ্যই স্টেটমেন্ট আর প্রাঙ্গন ভাইয়ের কাছ থেকে নেওয়া। যাই হোক, আজকে অনেক এঙ্গেজমেন্ট ছিল, মেবি ফর দ্য হেভি ওয়েট ম্যাচ, মেবি ফর দ্য হেভি ওয়েট গেস্ট। এখনো পর্যন্ত মানে 100+ ভিউয়ার এবং কনসিস্টেন্টলি এই নাম্বারটা সবসময় ছিল এবং অনেক কমেন্ট এসেছে আজকে। থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদের এতক্ষণ ধরে আমাদের সাথে প্রোগ্রামটা উপভোগ করছিলেন, যারা কমেন্টে আমাদের সাথে ইন্টারাক্ট করছিলেন। এন্ড থ্যাংক ইউ ভদ্রতা এন্ড প্রাঙ্গন ভাই অসাধারণ একটা পডকাস্ট উপহার দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, টেক কেয়ার এভরিওয়ান।
ওকে ওকে, গুড বাই ফর দ্য ম্যাচ এন্ড আলামত্রিত
আলামত্রিত।